রেইনডস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম নিয়ে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনার চতুর্থ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি, এবং গত তিনটি পর্বে আমরা আবু বকর সিদ্দিক তার মাক্কী জীবনের ঘটনাগুলো আলোচনা করে শেষ করেছি। আবু বকর রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণের ঘটনা, তার ইসলাম পূর্ব জীবন, তার পরিবার, দাওয়াত, মক্কার বিভিন্ন কঠিন পরীক্ষা, এই সমস্ত বিষয়গুলোকে আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম। কাজেই আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী জীবন সম্পর্কে আলোচনা শুরু করতে যাচ্ছি। মদিনার জীবনের সঙ্গে মক্কার জীবনের একটি বড় পার্থক্য হচ্ছে, মক্কায় ছিলেন মুসলিমরা নির্যাতিত, তাদের ধৈর্য এবং সবরের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। অপরদিকে মদিনায় হিজরতের মাধ্যমে নতুন দিনের সূচনা হয় এবং খুব অল্প দিনের মধ্যেই সেখানে ইসলাম শক্তির সঙ্গে প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং মদিনার জীবনের বড় অংশগুলো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধ, জিহাদ এবং সাহাবায়ে কেরামের জীবন, সেই যুদ্ধ বা জিহাদগুলোকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। কাজেই মদিনার জীবনের একটি বড় অংশ হচ্ছে বিভিন্ন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অংশগ্রহণ করা। এই বিষয় নিয়ে আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব। যুদ্ধ বা জিহাদের বাইরেও মদিনার বিভিন্ন ঘটনাগুলো আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের, সেগুলো আমাদের আলোচনায় আসবে। তবে শুরুতে আমরা যুদ্ধের ঘটনাগুলো, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা, এই বিষয়গুলো আলোচনা করে নিতে চাই। এবং এই পুরো আলোচনার সারমর্ম ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার আল বিদায় ওয়া নিহায়া সেখানে উল্লেখ করেছেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলেন, সমস্ত ইতিহাস বিশারদ বা ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত যুদ্ধে, সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছেন, যদিও বা সাহাবাদের মধ্যে অনেকেই বিভিন্ন কারণে বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করতে পারেননি। আল্লামা জামাকশারি রাহেমাউল্লাহ তিনিও একটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আবু বকর আস-সিদ্দিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একই সুতোয় গাঁথা, কারণ তিনি ছিলেন আল্লাহ রাসূলের বন্ধু যখন ছিলেন নবীন, আর তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থের যোগানদাতা যখন হলেন প্রবীণ। তিনি নিজের উটে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে এসেছেন এবং এই সফরের সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সহযোগিতা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। সফরে কিংবা সফরের বাইরে সমস্ত সময়ে তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর নিজের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন, তার ঘরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার ব্যবস্থা করেছেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সাথী হওয়ার পরেও আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধের বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, যে যুদ্ধগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতে পারেননি, সেই সমস্ত যুদ্ধের নেতৃত্বে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সালামা ইবনে লাকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং তার পাঠানো এই ধরনের নয়টি বাহিনীর পক্ষে যুদ্ধ করেছি, যেগুলো নেতৃত্বে ছিলেন কখনও আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কখনও ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আমরা শুরু করতে যাচ্ছি ইসলাম এবং কুফরের মধ্যে প্রথম সিদ্ধান্তকর যুদ্ধ, বদর যুদ্ধের ঘটনা দিয়ে। বদর যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন, কারণ শুরুর দিকে আমরা জানি যে আসলে যুদ্ধের উদ্দেশ্যে মদিনা থেকে মুসলিমরা বের হননি। মুসলিমরা সেই সময়ে মক্কার কুরাইশদের অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার জন্য তাদের কাফেলাগুলোর গতিরোধ করতেন, কাফেলাগুলোকে আক্রমণ করতেন। এরকমই একটি কাফেলাকে আক্রমণ করার জন্য মুসলিমরা মদিনা থেকে বের হয়েছিলেন, কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেল। সেখানে মুসলিমরা বুঝতে পারলেন যে এখন তাদেরকে একটি যুদ্ধের বাহিনীর সম্মুখীন হতে হবে। কাজেই সেই পরিস্থিতিতে কি করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন। সর্বপ্রথম যেই ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং পরামর্শ দিলেন, নিজের মতামত প্রকাশ করলেন, তিনি হচ্ছেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ পরামর্শের প্রয়োজন হতো, আবু বকর আস-সিদ্দিক তিনি সর্বপ্রথম সাড়া দিতেন। কখনও কখনও তারপরে বাকি সাহাবায়ে কেরাম যারা পরামর্শ প্রদান করতেন, আবার কখনও বা তিনিই একমাত্র পরামর্শক হিসেবে ভূমিকা পালন করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতেন। আবু বকর এবং ওমর এই দুইজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে ছিল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেষ্টা বা পরামর্শক হিসেবে কাজ করতেন। যেমন আল মুস্তাদরাক আল হাকিম, সেখানে একটি হাদিসে আমরা দেখতে পাই হুজাইফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমার ইচ্ছা হয় ঈসা আলাইহিস সালাম যেভাবে তার শিষ্যদেরকে বিভিন্ন অঞ্চলে মানুষদেরকে দিনের শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করতেন, আমিও সেভাবে কিছু লোক প্রেরণ করি। তখন একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর এবং ওমারকে কেন পাঠাচ্ছেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুইজন ছাড়া আমার উপায় নেই, অর্থাৎ তাদের সার্বক্ষণিক সহযোগিতা আমার প্রয়োজন হয়, কারণ তারা দুইজন হচ্ছেন এই দিনের কান এবং চোখ স্বরূপ। ইন্নাহুমা মিনাদ্দিনি কাসসামি ওয়াল বাসওয়ারি। কাজেই আবু বকর সিদ্দিক এবং ওমর তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেষ্টা বা পরামর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিমদের বাহিনী নিয়ে বদরের প্রান্তরের দিকে বের হয়ে আসলেন, অপরদিকে মক্কার কুরাইশ বাহিনী তারাও মক্কা থেকে মুসলিমদের উদ্দেশ্যে বের হয়ে আসলো, কিন্তু এই দুই বাহিনী কোনো পক্ষই অপর বাহিনীর অবস্থান সম্পর্কে ঠিক কোথায় কারা অবস্থান করে আছে এই তথ্য তাদের কাছে ছিল না। মুসলিমরা যেভাবে কুরাইশদের সম্পর্কে সঠিক অবস্থান জানতো না, ঠিক তেমনিভাবে কুরাইশ মুসলিমদের সঠিক অবস্থান সম্পর্কে জানতো না। প্রত্যেক বাহিনী একে অপরকে তাদের নিজেদের সুবিধাজনক অবস্থান ধরে রেখে আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছিল। এরকম একটি পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন সংবাদ সংগ্রহ করার উদ্যোগ নিলেন এবং তিনি যাকে নিয়ে বের হলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিছুদূর বের হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তি বেদুইনকে, তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কি কুরাইশদের বাহিনী বা মুহাম্মদের বাহিনী সম্পর্কে কিছু জানো? বৃদ্ধ বেদুইন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত না, তাকে না চিনে সে বলল আগে তোমার পরিচয় দাও, তুমি যদি তোমার পরিচয় বলো তাহলে আমি তাদের অবস্থান সম্পর্কে তোমাকে জানাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তোমাকে আমাদের পরিচয় দিব যদি আগে তুমি তোমার কাছে থাকা তথ্য আমাদেরকে দাও। বেদুইন লোকটি বলল যে আমি শুনেছি মুহাম্মদ এবং তার বাহিনী অমুক দিনে মদিনা থেকে বের হয়েছে এবং সেই তথ্য সঠিক হলে তারা এখন অমুক স্থানে অবস্থান করার কথা। বৃদ্ধ ঠিক সেই স্থানটির কথাই বলল যেখানে মুসলিম বাহিনী অবস্থান করেছিল এবং এরপর বৃদ্ধ বলল যে আমি শুনেছি কুরাইশরা তাদের বাহিনী নিয়ে অমুক দিনে মক্কা থেকে বের হয়েছে এবং সেই কথা সত্য হলে তারা এখন অমুক জায়গায় অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিঃসন্দেহে মুসলিম বাহিনীর অবস্থান সম্পর্কে জানেন এবং যখন তিনি দেখলেন যে বৃদ্ধ ঠিক এক্স্যাক্টলি সেই স্থানটির অবস্থান বলে দিয়েছে যেখানে মুসলিমরা অবস্থান করে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার সত্যতা বুঝতে পারলেন। তখন বৃদ্ধ জিজ্ঞাসা করলো যে এবারে তোমরা বলো তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন নাহনু মিন মা, আমরা পানি থেকে এসেছি। পানি থেকে? কোন পানি? বৃদ্ধ হাতের তালু উল্টিয়ে বলতে লাগলো মা আমিন মা আমিন মা ইল ইরাক, কোন পানি থেকে? ইরাকের পানি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি বুঝিয়েছিলেন সেটা হচ্ছে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, যে আমরা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছি পানি থেকে। যুদ্ধের পরিস্থিতি, সেখানে হিকমা বা কৌশল অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই চাইবেন না যে শত্রু বাহিনীর কাছে তাদের অবস্থান স্পষ্ট হয়ে যাক, আবার একই সঙ্গে মুসলিম হিসাবে মিথ্যা বলা এটাও আমাদের জন্য অনুমোদিত নয়। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলে এমনভাবে জবাব দিলেন যাতে তিনি যা বুঝিয়েছেন সেটা অবশ্যই সত্য কিন্তু বৃদ্ধ যা বুঝবে তা হচ্ছে একটি ভিন্ন অর্থ। এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বিঘ্নে সেই বেদুইন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করলেন। এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই গোপন তথ্য সংগ্রহ করার সময়ে সেই গুরুতর মুহূর্তে একান্ত যে ব্যক্তি যাকে নিয়ে শত্রুদের অবস্থান জানা যায় তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধের আগে আগে মুসলিমরা পরামর্শ করছিলেন, যুদ্ধের কৌশল ঠিক করছিলেন। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচ্ছিলেন সম্মুখ সারিতে যুদ্ধ করতে, তিনিও যুদ্ধে অংশগ্রহণ করতে আগ্রহী ছিলেন, কিন্তু সাহাবা একরাম তারা ভিন্ন একটি পরামর্শ দিলেন এবং তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাহিনীর পেছনে একটি সুরক্ষিত স্থানে অবস্থান করুন, আপনার জন্য আমরা একটি ছাউনি নির্মাণ করে দিই, কারণ আল্লাহ না করুক যদি পরিস্থিতি এমন হয় যে আমরা পরাজয় বরণ করি তখন আপনি নিরাপদে মদিনায় ফেরত যেতে পারবেন এবং মদিনায় এমন সব লোকেরা রয়েছে যারা আপনাকে আপনার ইসলামের মিশন সফল করতে সহযোগিতা করতে পারবে। যেহেতু শুরু থেকেই এটি যুদ্ধের জন্য বের করা বাহিনী ছিল না, সাহাবা ইকরাম যারা মদিনায় রয়ে গিয়েছিলেন তারাও জানতেন না যে মুসলিমদের সঙ্গে কুরাইশদের একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, কাজেই সাধারণভাবে একটি কাফেলা আক্রমণ করার জন্য যে পরিমাণ লোকের প্রয়োজন হয় সেই সংখ্যক মুসলিমই মদিনা থেকে বের হয়েছিলেন। কাজেই সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে যদি আমরা পরাজিত হই আল্লাহ না করুক সেরকম একটি পরিস্থিতিতে মদিনায় ফেরত গিয়ে আপনি আপনার বাকি কাজ সফল করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পরামর্শটিকে উপযুক্ত মনে করলেন। সাহাবা ইকরাম তার জন্য একটি ছাউনি নির্মাণ করে দিলেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবস্থান করেছিলেন। এই ঘটনা সম্পর্কে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করে বলেছিলাম যে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন সেই সময় তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা করছিলেন এবং লোকেদেরকে প্রশ্ন করেছিলেন যে তোমরা কি জানো মানুষদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিকে? লোকেরা বিভিন্ন রকমের উত্তর দিচ্ছিল। সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে মানুষদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি হচ্ছেন আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং সেখানে তিনি এই ঘটনাটি বর্ণনা করছিলেন যে যখন বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাউনি বা শিবির নির্মাণ করে দেওয়া হলো, সেই সময় আমরা দেহরক্ষী খুঁজছিলাম যে কে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সুরক্ষার কাজে। তখন আলী দেখলেন যে আবু বকর উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিবির ঘিরে চক্কর কাটছেন, তিনি পাহারা দিচ্ছেন। বদর যুদ্ধের সমস্ত প্রস্তুতি কৌশল ঠিক করে নেওয়ার পর যখন যুদ্ধের ঠিক আগ মুহূর্ত, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঁচু করে এক দীর্ঘ দোয়া করছিলেন। এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে একটি চাদর ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে এতটা মগ্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন, সেই সময়ে তার কাঁধ থেকে চাদর পড়ে যায়। এবং সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি বলছিলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআদতানি, হে আল্লাহ আপনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেটা পূরণ করুন, হে আল্লাহ আপনি যে অঙ্গীকার করেছেন আমাদের সঙ্গে তা বাস্তবায়ন করুন, হে আল্লাহ মুসলিমদের এই ক্ষুদ্র দলটি এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আর কখনই আপনার ইবাদত করা হবে না, আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম ফালা তুবাদ ফিল আরদি আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুই হাত তুলে দোয়া করছিলেন, অত্যন্ত ব্যাকুলভাবে তিনি দোয়া করছিলেন। আবু বকর সিদ্দিক তিনি এই দৃশ্য দেখলেন এবং তিনি কাছে এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের পড়ে যাওয়া চাদরটিকে কাঁধে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যথেষ্ট দোয়া করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিবিরে ফেরত আসলেন এবং যুদ্ধের ঠিক আগ মুহূর্তে তিনি ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ, যুদ্ধ মানুষের জীবনে সবচেয়ে সংকটময় সবচেয়ে আতঙ্কিত অবস্থাগুলোর মধ্যে একটি হচ্ছে যুদ্ধ, যুদ্ধের পরিস্থিতি, এবং তার ঠিক আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে পড়লেন। এবং বদরের ঘটনা থেকে আমরা দেখতে পাই মুসলিমরাও সাহাবা একরাম তারাও কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলেন, তাদেরও তন্দ্রা এসেছিল, নিদ্রা এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজ ইউগাশিয়াকুম নুআসা আমানাতুম মিনহু, যখন তোমরা তন্দ্রাচ্ছন্ন হয়েছিলে যা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি স্বরূপ। উলামায়ে কেরাম তারা বলেছেন যে যুদ্ধের ময়দানে তন্দ্রা নিদ্রা অনুভব করা এটা আল্লাহর পক্ষ থেকে আসা সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আসা প্রশান্তি, সেই প্রশান্তির লক্ষণ। অপরদিকে সালাতরত অবস্থায় নামাজের সময় তন্দ্রা অনুভব করা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে ধোকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং এরপর তিনি জেগে উঠলেন এবং জেগে উঠে খুশির সঙ্গে আবু বকরকে বললেন যে হে আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আবশির ইয়া আবু বকর, অচিরেই আমরা আল্লাহর সাহায্য লাভ করব, বিজয় লাভ করব, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য চলে এসেছে, এই যে দেখো জিব্রিল তিনি ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার আগে আগে ছুটে আসছেন এবং ধুলোবালি উড়াচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন,
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ।
যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে তোমাদের রবের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন এবং তিনি বললেন আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে হাজার ফেরেশতার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুসংবাদ দান করেছেন যাতে তোমাদের মন প্রশান্ত হতে পারে, কারণ বাস্তবে বিজয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, ফেরেশতা না পাঠাই ফেরেশতা পাঠানো ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিজয় দেওয়ার জন্য ফেরেস্তা পাঠানোর কোনো প্রয়োজন নেই, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আবু বকর তিনি এই যুদ্ধে ছিলেন মুসলিমদের পক্ষে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুর রহমান তিনি ছিলেন কুরাইশদের পক্ষে কাফের বাহিনীর সঙ্গে। যুদ্ধের অনেক বছর পর হুদাইবিয়ার সময়ে আব্দুর রহমান তিনি ইসলাম গ্রহণ করেন এবং সেই সময় তিনি তার পিতা আবু বকরের সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা করছিলেন। আব্দুর রহমান তিনি বললেন, মুসলিম হওয়ার পর তিনি আবু বকরকে বললেন যে বদরের দিন আমি আপনাকে দেখছিলাম, আপনি আমার তরবারির নিকটে চলে এসেছিলেন, আমার তরবারির রেঞ্জের মধ্যে আপনি চলে এসেছিলেন, কিন্তু আমি আপনার উপর হামলা না করে অন্যদিকে চলে যাই কারণ আমি আপনাকে খুন করতে চাইনি। আবু বকর তিনি এই কথা শুনে স্পষ্ট হয়ে বললেন, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি, যদি আমি তোমাকে দেখতাম আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলতাম। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সাথী। তিনি ঈমান কি, ইসলাম কি, এই বিষয়টি খুব ভালোভাবে বুঝেছিলেন। ঈমানের শক্তিতে বলিয়ান ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং এই শিক্ষা তিনি পেয়েছেন কোরআন থেকে।
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তিনি বলছেন, বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, ভাই, পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পত্তি এবং ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো, এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, এই বিষয়গুলো যদি আল্লাহ, তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত, তবে অপেক্ষা করো আল্লাহর শাস্তি আসা পর্যন্ত, এবং নিঃসন্দেহে আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কাউকে ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কাউকে ঘৃণা করা। আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্যই বন্ধুত্ব এবং আল্লাহর জন্যই সম্পর্ক ছেদ করা। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদিসে বলেছেন যে যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান, তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, সেই ইমানের স্বাদ আস্বাদন করেছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে সব বিষয়ের উপরে বেশি ভালোবাসা। বদরের যুদ্ধে বড় শিক্ষাগুলোর মধ্যে একটি হচ্ছে মুসলিমরা আল্লাহর জন্যই ভালোবাসা এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা, কারোর সঙ্গে সম্পর্ক ছেদ করা, এই কঠিন পরীক্ষায় সফলভাবে তারা উত্তীর্ণ হয়েছেন। শত্রু শিবিরে যারা ছিলেন তারা কেউ ছিলেন তাদের পুত্র, কেউ ছিলেন তাদের পিতা, কেউ আত্মীয়, মামা, চাচা ইত্যাদি ব্যক্তিরা, কিন্তু তাদের বিরুদ্ধে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেওয়ার অনন্য দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন বদরের যুদ্ধে। যে কারণে আবু বকর তিনি বলছেন যে আমি তোমাকে দেখতে পাইনি, যদি তোমাকে আমি দেখতে পেতাম আমি অন্যদিকে না গিয়ে অবশ্যই তোমাকে হত্যা করে ফেলতাম। যুদ্ধে মুসলিম বাহিনী চূড়ান্ত বিজয় লাভ করে। এই যুদ্ধটি ছিল ইমান এবং কুফরের মধ্যে সংঘটিত প্রথম সিদ্ধান্তকর যুদ্ধ, এবং যুদ্ধের পর যখন পরাজিত কুরাইশদেরকে বেঁধে ফেলা হচ্ছিল, বন্দী করা হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন সাদ ইবনে মুয়াজ, আনসারদের বিশিষ্ট নেতা, তিনি এই দৃশ্য দেখছেন এবং তার চেহারায় অসন্তুষ্টির ছাপ, অর্থাৎ তিনি এই দৃশ্যটাকে পছন্দ করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই অসন্তুষ্টি দেখে জিজ্ঞাসা করলেন, হে সাদ, মনে হচ্ছে কোনো কারণে তুমি অসন্তুষ্ট। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুটা অসন্তুষ্ট, কারণ হচ্ছে আজকেই প্রথম আমরা কুফরের সঙ্গে যুদ্ধে জয়লাভ করলাম, কাজেই তাদেরকে বন্দি না করে হত্যা করাই উচিত ছিল। বদরের যুদ্ধে 70 জন কাফিরকে বন্দি করা হয়, 70 জন যুদ্ধবন্দি, তাদেরকে নিয়ে কী করা যায়, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিদ্ধান্তের জন্য সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। আবু বকর সিদ্দিক তিনি উঠে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউমুকা ওয়া আহলুকা, যে ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনারই পরিবারের লোক, আপনার গোত্রের লোক, এরা কেউ আমাদের ভাই, কারো বাবা, কারো আত্মীয়, কাজে আমার মনে হয় মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়াই উদ্দেশ্য, এবং মুক্তিপণের মাধ্যমে আমরা আমাদের শক্তিকে বৃদ্ধি করতে পারবো। আবার পরিস্থিতি এমনও হতে পারে যে একদিন হয়তো তারা মুসলিম হয়ে যাবে, তখন আমাদের শক্তিকেই তারা বৃদ্ধি করবে। এই বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দয়াদ্রু দিকটি ফুটে উঠল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন আবু বকর সিদ্দিক তিনি দয়া দেখাচ্ছিলেন, যদিও যুদ্ধের ময়দানে নিজের সন্তানকেও হত্যা করতে তিনি দ্বিধা করতেন না। তিনি মুসলিমদের সামগ্রিক দিকটি, অর্থনৈতিক দিকটি দেখলেন। সেই সময় মুসলিমরা ছিলেন দুর্বল অবস্থায়, তখনও মুহাজির যারা ছিলেন তারা আনসারদের উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিলেন। আবু বকর সিদ্দিক যিনি নিজে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, অর্থনৈতিক লেনদেন তিনি খুব ভালো জানতেন, বুঝতেন, তিনি মুসলিমদের এই অর্থনৈতিক বিষয়গুলোকে দেখে তিনি পরামর্শ দিলেন যে আমার পরামর্শ হচ্ছে তাদেরকে মুক্তিপণ গ্রহণ করে ছেড়ে দেওয়া হোক, এর মাধ্যমে আমরা আমাদের শক্তিকে বৃদ্ধি করতে পারবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন, আবু বকরের কথা শেষ হওয়ার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সঙ্গে একমত নই, আমার পরামর্শ হচ্ছে এই বন্দীদের মধ্য থেকে যারা যার আত্মীয় তাদেরকে তার কাছে সোপর্দ করা, আলীর আত্মীয়দেরকে আলীর কাছে সোপর্দ করুন, আবু বকরের আত্মীয়দেরকে আবু বকরের কাছে সোপর্দ করুন, এবং আমাদের আত্মীয়কে আমাদের কাছে সুপর্দ করুন এবং আমরা তাদেরকে হত্যা করি, আমরা তাদেরকে মেরে ফেলি, যাতে করে এই সমস্ত কাফেররা বুঝতে পারে যে তাদের কুফরের কারণে তাদের প্রতি আমাদের অন্তরে কোনো দয়া নেই। অর্থাৎ ওমর তিনি সমস্ত যুদ্ধবন্দীদেরকে হত্যার পক্ষে মতামত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটি মতামত পেলেন দুইজন ব্যক্তির কাছ থেকে, সম্পূর্ণ বিপরীত দুইটি মতামত। কাজে কোনোভাবে দুইটি মতকে একত্রে নিয়ে আসা সম্ভব নয়। এই ঘটনা থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যার উপর আমরা কিছু সময় আলোচনা করতে পারি, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যেও বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পাই যে মতের পার্থক্য ছিল, তাদের বিভিন্ন মতামত ছিল, বিভিন্ন অবস্থান ছিল, কিন্তু এরপরেও তাদের মধ্যে ঐক্যে কোনো ফাটল সৃষ্টি হয়নি। তারা প্রত্যেকেই পরস্পরের মতকে শ্রদ্ধা করেছেন, সম্মান জানিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় মুসলিমদের ঐক্যকে তারা বজায় রেখেছেন। মানুষ হিসেবে আমাদের ব্যক্তিত্ব বিভিন্ন ধরনের, আমাদের বেড়ে ওঠা বিভিন্ন ধরনের, আমাদের জ্ঞান অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক অবস্থা বিভিন্ন রকমের হয়। ফলে আমরা একই বিষয়কে এক একজন এক একভাবে দেখি, এক এক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, যে কারণে আমাদের মধ্যে বিভিন্ন রকমের মতামতের সৃষ্টি হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর অভিজ্ঞতা, তার বড় হওয়া, এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় হওয়া, তার অভিজ্ঞতা থেকে ভিন্ন। কাজেই একই বিষয়কে তারা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতেন এবং বিচার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিস্থিতিতে কী রিয়াকশন দিলেন, তিনি কী বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের অন্তরকে দুধের থেকেও নরম করে দেন, আবার কিছু মানুষের অন্তরকে শত্রুদের উপরে পাথরের থেকেও কঠিন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আবু বকর, তোমার দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের মতো। ইব্রাহিম তিনি বলেছিলেন, মান তাবিয়ানি ফা ইন্নাহু মিন্নি, যারা আমাকে অনুসরণ করল, যারা আমাকে মানল, তারা তো আমারই দলভুক্ত। ওমান আসোয়ানি, এবং যারা আমার অবাধ্যতা করল, ফা ইন্নাকা গাফুরুর রহিম, তাদের জন্য হে আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আবু বকর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার মধ্যে ঈসার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। ঈসা আলাইহিসসালাম তিনি বলেছিলেন, ইন্তু আযযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুকা, হে আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন তাহলে সেক্ষেত্রে তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফিরু লাহুম ফা ইন্নাকা আনতাল আযিজুল হাকিম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন নিঃসন্দেহে আপনি মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। এবং হে ওমর, তোমার দৃষ্টান্ত হচ্ছে নূহ আলাইহিসসালামের মতো, তিনি বলেছিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ আপনি পৃথিবীতে এই জমিনের উপরে কাফিরদের কোনো একটি ঘর কেউ ছেড়ে দেবেন না। হে ওমর, তোমার দৃষ্টান্ত মুসার মতো, যিনি বলেছিলেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, হে আমাদের রব, আপনি ফিরাউন এবং তার পারিষদবর্গকে পার্থিব আরামায়েশ এবং সম্পত্তি দান করেছেন। রব্বানা আলি ইউতিল্ল আনসাবিলিকা, এই সম্পত্তি দিয়ে তারা মানুষদেরকে আপনার পথ থেকে বিভ্রান্ত করছে। কাজেই হে আমাদের রব, আপনি তাদের ধন সম্পত্তিকে ধ্বংস করে দিন, তাদের অন্তরগুলোকে কঠিন করে দিন, যাতে সেই যন্ত্রণাদায়ক আজাব ভোগ করার আগে তারা ঈমান আনতে না পারে। কাজেই শত্রুদের সঙ্গে কেমন আচরণ করা হবে, এক্ষেত্রে শুধুমাত্র সাহাবায়ে কেরাম নন, বরং আল্লাহর নবীগণ তারাও বিভিন্ন রকমের আচরণ করেছেন, কারণ তাদের ব্যক্তিত্ব মানসিকতা বিভিন্ন রকমের ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন লুত এর কওমের ধ্বংসের খবর জানলেন, সেই সময় তিনি পেরেশান হলেন। অপরদিকে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা তিনি হাসছিলেন, তিনি খুশি হয়েছিলেন। যখন ফেরেশতারা তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বলেছিলেন যে সেখানে লুতের কওমকে কঠিন শাস্তি দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিসসালাম পেরেশান হলেন এই কারণে, কারণ লুত এবং তার পরিবার তারাও তো সেই জাতির মধ্যে ছিলেন, তাদের কী অবস্থা হবে, এটা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। অপরদিকে সারা আলাইহিসসালাম তিনি হাসছিলেন, কারণ আল্লাহ শত্রুদের উপরে শাস্তি এই সংবাদে তিনি খুশি হয়েছিলেন। সেই রকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ সভা থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কেউ বুঝতে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মতটিকে পছন্দ করেছেন, কোনটাকে বেছে দিয়েছেন, এবং সেখানে তৃতীয় মতামত উপস্থাপন করেছিলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি আরও কঠোর একটি মতামত উপস্থাপন করেছিলেন, তিনি বলেছিলেন যে একটি বিরাট গর্ত খনন করা হোক যা কাঠ দিয়ে ভরে দেওয়া হবে এবং সেখানে আগুন জ্বালিয়ে সেই সমস্ত যুদ্ধবন্দীদেরকে সেই আগুনে পুড়িয়ে হত্যা করা হোক। কিছু সময় পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তিনি আসলেন এবং বললেন যে আমরা তাদেরকে মুক্তিপণ গ্রহণ করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেব। অর্থাৎ তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতামতকে অনুসরণ করেছেন। এর পরের দিনের ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বের হয়ে আসলেন এবং এসে দেখলেন দুইজন ব্যক্তি বসে কান্নাকাটি করছেন, এবং সেই দুজন ব্যক্তি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক। ওমর তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মিন আইয়ি শাইইন তাবকি আনতা ওয়া সাহিবুকা, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন কোন কারণে, কোন ঘটনার কারণে আপনি এবং আপনার সাথী কান্নাকাটি করছেন, যদি কান্নার কোনো উপলক্ষ থাকে তাহলে আমিও আপনাদের সঙ্গে কাঁদব, আর যদি আমার কান্না নাও আসে তাহলে আমি কান্নার জন্য নিজের উপর জোর করব। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন, যা বলার সরাসরি বলতেন। আর তিনি কঠোর স্বভাবের একজন ব্যক্তি, কাজেই তিনি বলতেন যে যদি কান্নার উপলক্ষ থাকে আমি কাঁদবো, আর যদি কান্না না আসে আমি নিজের উপর জোর করব যেন আমিও কাঁদতে পারি। সুবহানাল্লাহ, এখানে আরেকটি লক্ষণের বিষয় হচ্ছে যে প্রত্যেকটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করা, তার দৃষ্টান্ত ওমর উপস্থাপন করছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কিংবা আবু বকর তারা কখনোই কোনো ভালো কাজের সুযোগ হাতছাড়া করতে চাইতেন না, যে কারণে আমরা দেখতে পাই ওমর যখন মুসলিম হয়েছিলেন তিনি দেখেছিলেন যে ইসলাম গ্রহণের কারণে সমস্ত মুসলিমদেরকে কাফিররা নির্যাতন করে অত্যাচার করে, এবং এর উপর সবর করা এটাও মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান বৃদ্ধি পাওয়ার একটি কারণ হয়ে যায়। ওমর চাচ্ছিলেন যে তাকেও কেউ নির্যাতন করুক এবং এর মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হবেন। কিন্তু কাফিরদের মধ্য থেকে কোনো ব্যক্তিই এই সাহস করছিল না যে ওমরকে কেউ নির্যাতন করবে, ওমরের গায়ে কেউ হাত তুলবে। ইসলাম পূর্ব সময় থেকেই ওমর ছিলেন সেই অঞ্চলের বিখ্যাত পালোয়ান এবং সুঠাম দেহের একজন ব্যক্তি। একই সঙ্গে ওমরের কঠোর মানসিকতা সম্পর্কে কারোরই অজানা নয়, কাজে কেউ সাহস করছিল না যে ওমরের উপর নির্যাতন করবে। সেই ওমর বলছেন যে আমার যদি কান্না না আসে আমি জোর করব, আমি কাঁদার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহর আজাবকে আমি এতটা কাছে দেখেছি যা ঠিক এই গাছের উপরে পর্যন্ত যেন চলে এসেছিল, এবং এই আজাব যেন আমাদেরকে প্রায় স্পর্শই করে ফেলেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়িন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইয়াসকিনা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে বলছেন, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কাফেররা জমিনে রক্তপাত ঘটিয়ে চলবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি এই বন্দীদেরকে নিজের কাছে রাখবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। তোমরা দুনিয়ার সম্পত্তি কামনা করেছিলে অথচ আল্লাহ সুবহানাহু তাআলা চান আখিরাত। আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন আজিজুন হাকিম। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলছেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসাকুম ফীমা আখাযতুম আযাবান আযীম। এবং আল্লাহ সুবহানাহু তাআলা যা পূর্ব থেকে নির্ধারিত রেখেছেন বিষয়টি যদি তেমন না হতো তাহলে তোমরা যা গ্রহণ করেছো তার জন্য এক আযাবুন আযীম এসে তোমাদেরকে স্পর্শ করত। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন মুক্তিপণের বিনিময়ে বন্দীদেরকে ছেড়ে দেওয়া এটা ঠিক হয়নি, মুসলিমদের উচিত ছিল তাদেরকে হত্যা করা, কারণ এটা ছিল ইমান এবং কুফরের মধ্যে প্রথম সিদ্ধান্তকর যুদ্ধ। কাজে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মাধ্যমে ওমরের মতামতকে সমর্থন করেছেন এবং সেই মতামতকে সঠিক বলে আখ্যায়িত করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে যদি পূর্ব আদেশ না থাকতো, পূর্বে কোনো ভিন্ন আদেশ না দিতেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই তোমাদেরকে এর জন্য কঠিন শাস্তি দিতেন। উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সূরা মুহাম্মদ তার চতুর্থ আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা যা আদেশ দিয়েছিলেন সেটাই ছিল সেই পূর্বের আদেশ। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন,
فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا।
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা কাফেরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের গর্দানে আঘাত করো, অবশেষে যখন তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, তাদেরকে বন্দী করো, অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো অথবা তাদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করো। যেহেতু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তিপণ গ্রহণ করার একটি বিধানকে রেখেছিলেন, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পূর্বের কোনো ভিন্ন আদেশ না থাকলে আল্লাহ তোমাদেরকে অবশ্যই কঠিন শাস্তি দিতেন। অনেক উলামায়ে কেরাম তারা মতামত দিয়েছেন যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো শাস্তি দিবেন না। এই আদেশের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তিকে উঠিয়ে নিয়েছেন। বদরের পরবর্তীতে জিব্রাইল আলাইহিসসালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণকারী তাদেরকে আপনারা কীভাবে দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিয়ে বললেন, আমরা তাদেরকে আমাদের সবার থেকে উত্তম মনে করি, আমাদের সবার থেকে শ্রেষ্ঠ মনে করি। জবাব শুনে জিব্রাইল আলাইহিস সালাম তিনি বললেন, ফেরেশতাদের ক্ষেত্রেও বদরের যুদ্ধে অংশগ্রহণকারী যারা ফেরেশতা তাদেরকে বাকিদের থেকে উত্তম মনে করা হয়। সুতরাং এই দিনটি শুধুমাত্র জমিনের বাসিন্দা নয় বরং যারা আসমানের বাসিন্দা ফেরেশতা তাদের জন্য একটি বিশেষ দিন, পুরো পৃথিবীর জন্য ইসলামের ইতিহাসে এটা একটা বিশেষ দিন, ফেরেশতারা ওই দিনটিকে বিশেষ দিন বলে মনে করত। কাজে এই যুদ্ধে যারা অংশগ্রহণকারী তারা বিশেষ মর্যাদার অধিকারী এবং সেই মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং আরও একটি কারণ যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন বলে অনেক উলামায়ে কেরাম উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জন্য গনিমতের সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ হালাল ঘোষণা করেছেন। পাঁচটি বিষয় যা বিশেষভাবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার উম্মারকে দেওয়া হয়েছে, অন্য কোনো নবীকে দেওয়া হয়নি, সেই বিষয়গুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন। তিনি বলেছেন যে আমাকে পাঁচটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যা এর আগে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। এক নম্বর হচ্ছে শত্রুদের অন্তরে মুসলিমদের ভয়। এক মাসের বেশি দূরত্বে থাকা সত্ত্বেও, এক মাসের রাস্তা এতটুকু দূরত্বে থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের মধ্যে আমার ভয় ঢুকিয়ে দিয়েছেন, অর্থাৎ 30 দিনের রাস্তা এরকম দূরত্বে থাকা অবস্থাতেও শত্রুরা আমাকে ভয় করতে শুরু করে। দুই নম্বর হচ্ছে পুরো পৃথিবী আমি এবং আমার উম্মতের জন্য মসজিদ স্বরূপ, অর্থাৎ মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। মুসলিমরা যে কোনো স্থানে তারা ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন। পূর্বের নবীদের ক্ষেত্রে তাদের উম্মতের জন্য শুধুমাত্র তাদের যে ইবাদতের স্থানগুলো ছিল সেই স্থানগুলোতেই তারা সালাত আদায় করতেন। এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভূমিকে মসজিদে পরিণত করেছেন। কাজে যে কোনো জমিনকে এটাকে পবিত্র বলে ধরে নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত সেখানে কোনো নাজাসাত দেখা যাবে। কোনো অপবিত্র বস্তু দেখা না পর্যন্ত সন্দেহের কারণে কোনো জমিনকে অপবিত্র বলে মনে করা যাবে না, শুধুমাত্র নাজাসাত দেখার পরেই সেটাকে অপবিত্র বলে বিবেচনা করা যাবে। কাজেই যা নিশ্চিত তার উপরে সন্দেহ বিজয়ী হবে না, সন্দেহের কারণে নিশ্চিত বিষয় বাতিল হয়ে যাবে না। সুতরাং একজন মুসলিম তিনি পথে ঘাটে, ফুটপাতে, রাস্তায়, মাঠে, পার্কে, শপিং মল, বিমানবন্দর, যে কোনো জায়গায় তিনি সালাত আদায় করতে পারবেন যতক্ষণ না তিনি সেখানে নাজাসাত দেখতে পাবেন কিংবা কোনো ঘ্রাণ অনুভব করতে পারবেন। এর বাইরে সমস্ত স্থানকেই পবিত্র বলে বিবেচনা করা হবে। এবং নাজাসাতের বিভিন্ন বিষয়ে শয়তান মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে সন্দেহ সৃষ্টি করে থাকে। তিন নম্বর বিষয়, সেটা হচ্ছে গনিমতের মালকে হালাল করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদকে, গনিমতের সম্পদকে এই উম্মতের জন্য হালাল করে দিয়েছেন, যদিও পূর্ববর্তী সমস্ত উম্মতের জন্য এই সম্পত্তি হারাম ছিল। উদাহরণস্বরূপ বনী ইসরায়েলের ক্ষেত্রে যুদ্ধে লব্ধ সম্পত্তি তারা সেগুলোকে একত্রিত করে ফেলত এবং একত্রিত করে সেগুলোকে পুড়িয়ে ফেলার নিয়ম ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতকে বৈধ করে দিয়েছেন। যেমন একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইলা রিজকি তাহতা জিল্লির রুমহি, অর্থাৎ আমার রিজিক আসে আমার বর্ষার ছায়াতল থেকে। চার নম্বর বিষয়, সাফায়াত করার বিষয়, সাফায়াত বা সুপারিশের বিষয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্ধারিত করা হয়েছে, যদিও ছোট সাফাত যেগুলো সেগুলো অল্প পরিসরে অন্যান্য ব্যক্তিরাও লাভ করবেন, আম্বিয়া কেরাম লাভ করবেন, যারা শহীদ তারা লাভ করবেন, এবং এই উম্মতে যারা নেককার ব্যক্তি, সালেহীন ব্যক্তি, তারাও সেটাকে লাভ করবেন, কিন্তু বড় সাফা এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্দিষ্ট। এবং 5 নম্বর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানব জাতির জন্য, যদিও এর আগে অন্যান্য নবীদেরকে শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনপদের জন্য পাঠানো হতো। কাজে এই হচ্ছে 5টি বিষয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দিয়েছিলেন, এবং তার মধ্যে অন্তর্ভুক্ত একটি বিষয় হচ্ছে যুদ্ধের সম্পত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য হালাল করে দিয়েছিলেন, যে কারণে বদরে মুক্তিপণ নিয়ে কাফেরদেরকে ছেড়ে দেওয়ার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শাস্তি প্রদান করেননি। বদরের পরের যুদ্ধ উহুদ যুদ্ধ, এবং উহুদের যুদ্ধে বিভিন্ন পর্যায়ে ছিল। প্রাথমিকভাবে প্রথম দিকে মুসলিমরা বিজয়ী হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ময়দানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং শেষ পর্যন্ত উহুদ একটি অমীমাংসিত যুদ্ধ হিসেবেই শেষ হয়। একটি পর্যায়ে, যুদ্ধের একটি পর্যায়ে মুসলিম বাহিনী তারা ময়দান থেকে চলে যান, এবং সেই অবস্থায় যারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য ফেরত আসেন এবং মানব বর্ম নির্মাণ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন, সেই প্রসঙ্গে আবু বকর সিদ্দিক তিনি বলছেন, যারা ফিরে এসেছিলেন তাদের মধ্যে আমি ছিলাম সর্বপ্রথম ব্যক্তি। আবু বকর তিনি বলছেন যে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছালাম, তখন তিনি উহুদ পাহাড়ের একটি গিরিপথের মধ্যে, একটি ফাটলের মধ্যে তিনি লুকিয়েছিলেন, সেখানে তিনি অবস্থান করছিলেন। এভাবে লুকিয়ে থাকার কারণে কুফফাররা তারা মুসলিমদেরকে খুঁজে পেতে ব্যর্থ হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদের হাত থেকে রক্ষা করছিলেন। যুদ্ধ শেষে কাফেররা যখন ময়দান ত্যাগ করে যাচ্ছিল, সেই সময় আবু সুফিয়ান সেই উপত্যকার নিচে এসে চিৎকার করে জিজ্ঞাসা করছিল যে মুহাম্মদ, সে কি তোমাদের মধ্যে জীবিত আছে? সাহাবায়ে কেরাম যেহেতু সেখানে লুকিয়েছিলেন, কাজেই তারা জবাব দিচ্ছিলেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদেরকে জবাব দিতে নিষেধ করছিলেন। আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করল, আবু বকর, সে কি তোমাদের মধ্যে জীবিত আছে? এবারেও সাহাবায়ে কেরাম তারা চুপ থাকলেন। তৃতীয় জিজ্ঞাসা করল, ওমর, সে কি তোমাদের মধ্যে জীবিত আছে? কোনো জবাব না পেয়ে আবু সুফিয়ান বলতে শুরু করলো, এরা সবাই নিহত হয়েছে, কারণ তারা যদি কেউ বেঁচে থাকতো অবশ্যই তারা জবাব দিত। এই কথা শুনে ওমর তিনি আর নীরব থাকতে পারলেন না, তিনি চিৎকার করে বলে উঠলেন, হে আল্লাহ দুশ্মন, তুমি মিথ্যা বলেছ, তোমাকে অপমানিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জীবিত রেখেছেন। এবং এই ঘটনা যে কারণে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে আবু সুফিয়ান সবার কথা জিজ্ঞাসা না করে শুধুমাত্র 3 ব্যক্তির কথা জিজ্ঞাসা করেছিল, এবং আবু সুফিয়ান এই 3 জনকেই ইসলামের মূল বা মুসলিমদের প্রধান, মুসলিমদের নেতা হিসেবে সে বিবেচনা করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং এরপর সে জিজ্ঞাসা করেছে আবু বকর এবং তারপর ওমার সম্পর্কে। এবারে আমরা চলে যাচ্ছি হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা সেই প্রসঙ্গে। হুদাইবিয়ার সন্ধি এটা ছিল 6ষ্ঠ হিজড়িতে মুসলিম এবং কুরাইশদের মধ্যে সংঘটিত একটি শান্তি চুক্তি। দ্বিতীয় হিজড়িতে আমরা জানি বদরের যুদ্ধ, তৃতীয় হিজড়িতে উহুদ যুদ্ধ, পঞ্চম হিজড়িতে খন্দকের যুদ্ধ, এবং এরপর 6ষ্ঠ হিজড়িতে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে মক্কাতে উমরা করতে যাচ্ছিলেন, এবং উমরা করতে যাওয়ার সময় কুরাইশরা মুসলিমদেরকে বাধা দিল, মুসলিমদের গতিরোধ করলো, এবং তারা বলল যে আমরা তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দিব না, প্রয়োজনে আমরা শক্তি প্রয়োগ করব। ফলে মুসলিমরা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করতে বাধ্য হলেন, এবং সেখানে কুফাররা বিভিন্ন একের পর এক প্রতিনিধি পাঠাতে শুরু করলো মুসলিমদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে। এবং একটি পর্যায়ে ওসমানকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মুসলিমদের সঙ্গে আপোষ মীমাংসা করার জন্য একটি সমঝোতার প্রস্তাব নিল, আলোচনা করার প্রস্তাব নিল। এবং সেখানে বনু সাকিব গোত্রের উরওয়া ইবনে মাসউদ আস সাকাফি তাকে পাঠানো হলো। উরওয়া ইবনে মাসউদ আস সাকাফি সে একজন দক্ষ ব্যক্তি ছিল, সে দতিয়ালির কাজ খুব পারদর্শিতার সঙ্গেই করত, এবং বিভিন্ন রাজাবাদশাহদের দরবারেও সে বিভিন্ন সময়ে সফর করেছে, পারস্য সম্রাট, রোমান সম্রাট, মিশরের বাদশাহ, তাদের দরবারেও সে প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে অংশগ্রহণ করেছে, কাজেই সে খুবই দক্ষ একজন ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। উরওয়া ইবনে মাসউদ সে সাহাবা কেরামের দিকে তাকিয়ে ধৃষ্টতার সঙ্গে বলল যে কুরাইশরা সিংহের মতো যুদ্ধ করার জন্য তাদের নারী সন্তান নিয়ে বের হয়েছে, তারা কিছুতেই তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দিবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলছিল হে মুহাম্মদ, তুমি তো তোমার চারপাশে কেবলমাত্র কাপুরুষদেরকে একত্রিত করেছো যারা তোমাকে যুদ্ধের সময় ছেড়ে পালিয়ে যাবে। উরওয়া ইবনে মাসউদ সে বলেছিল যে হে মুহাম্মদ, তুমি যদি যুদ্ধ করে নিজের গোত্রীয় লোকেদেরকে নির্মূল করে ফেলো তাহলে তোমার থেকে ক্ষতিকর আরবের ইতিহাসে আর কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে কিনা নিজের গোত্রকে নির্মূল করে দিল। আর আল্লাহর কসম করে বলছি, যদি ভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হয়, অর্থাৎ যদি আপনি পরাজিত হন, তাহলে আমি তোমার চারপাশে এমন সব চেহারা এবং এমন সব বিভ্রান্ত লোকেদেরকে দেখছি যারা বিপদের মুহূর্তে তোমাকে ফেলে তোমাকে একা রেখে পালিয়ে চলে যাবে। উরওয়া ইবনে মাসউদ যখন এভাবে মুসলিমদেরকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার চেষ্টা করছিল যে তুমি তোমার চারপাশে এমন সব লোককে জড়ো করেছো যারা বিপদের মুহূর্তে তোমাকে একা রেখে পালিয়ে যাবে, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ানো এক ব্যক্তি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান, এবং ক্ষিপ্ত হয়ে জবাব দিয়ে তিনি বললেন, তুমি কি এই চিন্তা করেছো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে পালিয়ে যাব? যাও গিয়ে লাতের লজ্জাস্থান চুষো গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যারা ছিলেন তাদের চেহারা ঢাকা অবস্থায় ছিল, কাজেই উরওয়া জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তি কে? লোকেরা জবাব দিল তিনি হচ্ছেন আবু বকর। আবু বকর অত্যন্ত ধৈর্য এবং নম্র ব্যক্তি ছিলেন, সহনশীল ব্যক্তি ছিলেন, কিন্তু উরওয়ার মুখে এই কথা শুনে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান এবং এরকম একটি কঠিন ভাষা ব্যবহার করে তিনি এর জবাব প্রদান করেন। আবু বকর বললেন যে লাতের ক্লাইটোরিস তুমি গিয়ে চুষো। লাত এটি তায়েফ অঞ্চলে আসাকিফ গোত্র যেখানে বসবাস করে তাদের এক নারী দেবীর নাম। সুতরাং অপমানের প্রতিশোধ হিসেবে আবু বকর সিদ্দিক তিনি এই ধরনের একটা কথা বলেছেন। নিঃসন্দেহে সাহাবা একরাম তারা সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, সবচেয়ে উত্তম ভাষা তারা ব্যবহার করেছেন, কিন্তু তাদের মুখেও এরকম একটি শব্দ এটাকে ব্যবহার করা যা বেশ অশ্লীল মনে হয়, এটা আসলে আমাদেরকে একটি ভিন্ন দিক সাহাবা একরামের আমাদের সামনে উন্মোচন করে। আমরা এই সিরিজ আলোচনার প্রথম পর্বে উল্লেখ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিংবা সাহাবা একরাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোনো বিষয়ে আমরা এড়িয়ে যাব না, কোনো বিষয়ে আমরা গোপন করব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলোকে আমাদেরকে এড়িয়ে যেতে হবে, বরং প্রত্যেকটি বিষয় সম্পর্কে যখন আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, প্রত্যেকটি ঘটনাকে আমরা সমাদর করতে পারবো, প্রত্যেকটি ঘটনাকে আমরা কদর করতে পারবো। এই বিশেষ পরিস্থিতি সম্পর্কে ইবনে হাজার আল আসকালানি বুখারির এই হাদিসের প্রাসঙ্গিক ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে তিনি বলেছেন যে এই ধরনের কথা বা অনৈতিক কথাবার্তা যেটা সাধারণত গালি হিসেবে ব্যবহার করা হয় থাকে, সেটা আরবদের মধ্যে ব্যবহার করা হতো, এবং এটাকে তারা ব্যবহার করতো সাধারণত যাকে গালি দেওয়া হচ্ছে সেই ব্যক্তির মায়ের সঙ্গে সম্পৃক্ত করে। আবু বকর এই ক্ষেত্রে কথাবার্তাকে তাদের নারী দেবী লাতের সঙ্গে সম্পৃক্ত করেছেন। হাদিসের মাঝে হঠাৎ করে এই ধরনের একটি শব্দ দেখে যে কোনো একজন ব্যক্তি সে কিছুটা অবাক হতে পারে যে আবু বকরের মতো একজন ব্যক্তি তিনি কেন এরকম শব্দ ব্যবহার করলেন? এত ক্ষিপ্ত হয়ে যাওয়ার কি কারণ ছিল? সবচেয়ে সহজ কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যে ভালোবাসা ছিল সেটা ছিল সম্পূর্ণ অবর্ণনীয় ভালোবাসা, যেটা আমরা বুঝতেও সক্ষম নই। সাহাবায়ে কেরাম তারা যে কোনো বিষয়ের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তার বিন্দুমাত্র অপমান তারা কখনোই সহ্য করতে পারতেন না। উরওয়া ইবনে মাসউদ সেই দূত হিসেবে আলোচনা করতে এসে যে কথাগুলো বলেছে নিঃসন্দেহে সেগুলো ছিল খুবই অপমানজনক কথা। তার কথার সার অংশ হচ্ছে এরকম যে কুরাইশদের বিশাল বাহিনীকে মোকাবেলা করার জন্য তুমি তোমার চারপাশে শুধুমাত্র কাপুরুষদেরকে জড়ো করেছ যারা তোমাকে বিপদের মুহূর্তে রেখে চলে যাবে। প্রথমত এর মাধ্যমে সে বোঝাতে চেয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ধরে যাদেরকে তৈরি করলেন, যাদেরকে তিনি সাহাবি হিসেবে তৈরি করলেন, যাদেরকে ইসলামের জন্য প্রস্তুত করলেন, এই সমস্ত লোকেরা আসলে কাপুরুষ এবং এমন কিছু মানুষ যারা বিপদের মুহূর্তে তাদের নেতাকে রেখে পালিয়ে যায়। কুরাইশরা এখনও সম্মানের সঙ্গে অধিষ্ঠিত রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাপুরুষদেরকে নিয়ে এসে তিনি উপস্থিত হয়েছেন, অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে একজন ব্যর্থ মানুষ। কাজেই সাহাবাদেরকে অপমান করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে অপমান করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে অপমান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অপমান করার নামান্তর। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের উপরে এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা এটা আবু বকর বিন্দুমাত্র সহ্য করতে পারেননি। এই বিষয়টা বুঝতে গেলে আরও কিছু ঘটনা উল্লেখ করা জরুরি। যেমন আরেকটি ঘটনা আমরা দেখতে পাই সাহাবি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার জীবনকে কেন্দ্র করে ঘটেছে, এবং এটা বেশ পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের অনেক বছর পরে খুলাফায়ে রাশিদীন তাদের 30 বছরের খিলাফতের পর যখন বনু উমাইয়া তাদের খিলাফতের সময়কার, সেই সময়কার ঘটনা, এবং তখনও মুহাম্মদ ইবনে মাসলামা তিনি জীবিত ছিলেন এবং সেই সময় তিনি একেবারে একজন দুর্বল বৃদ্ধ ব্যক্তি। সেই সময় মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। তিনি একদিন বেনিয়ামিন নামক একজন ইহুদির সঙ্গে কাব বিন আশরাফের গুপ্ত হত্যা নিয়ে আলোচনা করছিলেন এবং এই ব্যাপারে সেই ইহুদির মতামত তিনি জানতে চান। কাব বিন আশরাফ তার সম্পর্কে আমরা সিরাতে দেখতে পাই, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করে আসলেন তখন ইহুদিদের একটি গোত্রের নেতা ছিলেন তিনি এবং ইহুদিদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন। কাব বিন আশরাফ সে বিভিন্ন সুযোগে মুসলিমদের বিরুদ্ধে কাফিরদেরকে খেপিয়ে তুলত এবং মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কাফিরদেরকে বলতো যে তোমরাই হক, তোমরাই সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত এবং মুসলিমরা আসলে বিভ্রান্ত। এই অপরাধগুলো ছাড়াও তার আরও কিছু অপরাধ ছিল। সে ইসলামকে অপমান করার জন্য কিছু জঘন্য পথ এবং কৌশল অবলম্বন করে, এই কাজে সে দক্ষ ছিল কারণ সে কবিতায় খুব পারদর্শী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে নিয়ে এবং নারী সাহাবিদেরকে নিয়ে সে বিভিন্ন আপত্তিকর কবিতা রচনা করত, এভাবে মুসলিমদের সম্মানকে সে নষ্ট করত। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে কাব ইবনে আশরাফের দায়িত্ব নিতে পারবে, তার ব্যাপারে কে ব্যবস্থা গ্রহণ করতে পারবে, সে আল্লাহ এবং তার রাসূলকে অপমানিত করেছে। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবস্থা নিব। শেষ পর্যন্ত বিস্তারিত ঘটনার দিকে না গিয়ে আমরা এখানে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হত্যার অনুমতি প্রদান করলেন এবং মুহাম্মদ ইবনে মাসলামা তিনি তার সাথে আরও 4 জনকে নিয়ে মোট 5 জন তারা রওনা হন এবং কাব ইবনে আশরাফকে তার দুর্গ থেকে নামিয়ে এনে হত্যা করেন। মারওয়ান ইবনে হাকাম তিনি বেনিয়ামিনের কাছে এই বিষয়ে মতামত জানতে চাইলেন। বেনিয়ামিন বললেন এটা ছিল আসলে গুপ্ত হত্যা, অর্থাৎ সে এটাকে একটি প্রতারণার সঙ্গে তুলনা করলো, এই গুপ্ত হত্যা সঠিক হয়নি বলে মত প্রকাশ করলো এবং এই কাজে যুক্ত সাহাবায়ে কেরামকে সে দোষারোপ করছিল। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এই বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করলেন। তিনি মারওয়ানকে বললেন আল্লাহর রাসূল যে কাজ আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন সেই কাজ কিভাবে প্রতারণা হতে পারে, সেই কাজ কিভাবে বিশ্বাসঘাতকতা হতে পারে। মারওয়ান সে চুপ করে গেল। এরপর মুহাম্মদ ইবনে মাসলামা তিনি বেনিয়ামিনকে বললেন আমি যদি কখনো তোমাকে দেখি আর আমার হাতে যদি তরবারি থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। সেই সময় মুহাম্মদ ইবনে মাসলামা একেবারে বৃদ্ধ দুর্বল একজন ব্যক্তি, কিন্তু এরপরেও তার মুখে এই ধরনের একটি কথা শুনে বেনিয়ামিন বেশ ভয় পেয়ে যায় এবং এরপর যখনই সে শুনতো যে মুহাম্মদ ইবনে মাসলামা কোথাও আছে সে আর সেই স্থানে যেত না। দুর্ভাগ্যবশত একদিন একটি কবরস্থানে মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে তার দেখা হয়ে যায়। সেই সময় মুহাম্মদ ইবনে মাসলামার হাতে কোনো অস্ত্র ছিল না, তিনি হাতের কাছে যাই পেলেন মাটি থেকে যা কুড়িয়ে পেলেন লাঠি দিয়ে, সেটা দিয়ে বেনিয়ামিনকে মারতে শুরু করলেন এবং মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেললেন। এবং এরপর তিনি বেনিয়ামিনকে বললেন আমার কাছে যদি একটি তরবারি থাকতো আমি তোমার মাথাকে তোমার দেহ থেকে পৃথক করে ফেলতাম। এটাই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। বিন্দুমাত্র অপমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এটা তারা কখনোই সহ্য করেননি। আবু দাউদেও এরকম একটি ঘটনা হাদিস আমরা দেখতে পাই এবং সেই ঘটনাটি বেশ আশ্চর্যজনক। এবং এগুলো আসলে দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা তার গভীরতা কত বেশি ছিল। মদিনায় একজন অন্ধ ব্যক্তি বসবাস করত। সে তার অন্ধত্বের কারণে তার স্ত্রীর উপর নির্ভরশীল ছিল, তার স্ত্রীকে সে বেশ ভালোবাসত। কিন্তু সেই মহিলার সমস্যা ছিল, সে প্রায়ই বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলত। সেই ব্যক্তি তার স্ত্রীকে নিষেধ করতেন, কিন্তু এরপরও এই তার স্ত্রী বিভিন্ন সময়ে এই জঘন্য কাজটি করত। এক রাতে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে কথা বলতে শুরু করলে সেই অন্ধ ব্যক্তি হাতরাতে হাতরাতে তার হাতের কাছে একটি ছুরি পেলেন এবং সেটা তার তলদেশে প্রবেশ করিয়ে তাকে হত্যা করে ফেলেন। পরবর্তী দিন সকালে খবর আসলো যে একজন মহিলাকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে একত্রিত করে জিজ্ঞাসা করলেন যে কে এই ব্যক্তি, কে তাকে হত্যা করেছে, এই মহিলাকে হত্যা করেছে কে, কেন করেছে, কারণ আমাকে জানাও। সেই বৃদ্ধ লোকটি ভয়ের সঙ্গে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে খুন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তুমি অপরাধ করেছো? জবাবে সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে বিভিন্ন সময় প্রায় আপনার ব্যাপারে বাজে মন্তব্য করত, আমি তাকে বিভিন্ন সময় নিষেধ করেছি, পরামর্শ দিয়েছি, কিন্তু সে বিরত হয়নি। এরকম জঘন্য কথাবার্তা শুনে ক্ষিপ্ত হয়ে আমি তাকে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরপর কী বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তার রক্তকে হালাল করে ফেলেছে, অর্থাৎ এর জন্য কোনো রক্তপণ নেই, ক্ষতিপূরণ নেই, তোমাকেও তার হত্যার জন্য কোনো শাস্তি প্রদান করা হবে না। বর্তমানে অনেক মানুষেরাই যারা ইসলাম সম্পর্কে একটি ভাষা ধারণা পোষণ করেন, যারা মুখী ইমানের দাবি করেন, কিন্তু বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের অনুসরণ কিংবা ভালোবাসা এটা প্রশ্নবিদ্ধ, এই সমস্ত অনেক মানুষেরাই এই বর্ণনাগুলো শুনে নানারকম মন্তব্য করে থাকেন। তারা এটাকে বর্বরতা বলতে পারেন, কিন্তু যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং ত্যাগের যারা দৃষ্টান্ত, সেই সাহাবায়ে কেরাম তারা এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবেই বুঝতেন, কারণ তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করতে তারা দ্বিতীয়বার ভাবতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আবু বকর সিদ্দিকের ক্ষেত্রেও এই কথা সত্য। কাজেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হচ্ছিল তখন তিনি সেটাকে সহ্য করতে পারেননি এবং এরকম একটি শব্দ তিনি ব্যবহার করেছেন। এবং মদিনার বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আগামী পর্বে আমরা উল্লেখ করব যে বিভিন্ন ঘটনা যেটা আবু বকরের ব্যক্তিত্ব আমাদের সামনে তুলে ধরবে, তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষ তাকে আক্রান্ত করেছে কিন্তু সেই বিষয়ে তিনি জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। তার সবচেয়ে প্রিয় মানুষ যিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান তিনি কখনোই মুখ বুজে সহ্য করতে পারেননি এবং এই কারণেই তিনি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তাকে এরকম একটি কঠিন জবাব দিয়েছিলেন। ইবনে হাজার আল আসকালানি তিনি বলেছেন যে এই কথাকে আমরা কখনোই অভদ্রতা বলতে পারবো না, কারণ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানকারীকে থামানোর জন্য, তার মুখকে বন্ধ করার জন্য এই কথা বলেছেন। তিনি উরওয়া ইবনে মাসউদকে এমনভাবে অপমান করেছেন যা তাদের দেবতার জন্যও অপমানজনক ছিল। উরওয়া ইবনে মাসউদ এই কথা শুনে সে বলে উঠল যে হে আবু বকর, যদি আগে থেকে আমার প্রতি তোমার কোনো অনুগ্রহ না থাকতো অবশ্যই আমি তোমার এই কথার সমুচিত জবাব দিতাম। সুবহানাল্লাহ, এটাও আবু বকরের উদারতা, দানশীলতা এবং বদান্যতার আরেকটি দৃষ্টান্ত। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি সে বসবাস করতো মক্কার বাইরে তায়েফে। আবু বকরের উদারতা, দানশীলতা এত বেশি ছিল, সেই তায়েফে বসবাসকারী ব্যক্তি উরওয়া ইবনে মাসউদ তার কাছেও এটা পৌঁছে গিয়েছিল। এই ঘটনা ব্যাপক প্রভাব বিস্তার করলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির মনে। সে কুরাইশদের কাছে ফেরত গেল এবং ফেরত গিয়ে বলল, হে কুরাইশের লোকেরা, আমি নাজ্জাশির দরবারে গিয়েছি, রোমান সম্রাট হেরাকেলের দরবারে আমি গিয়েছি, তার প্রাসাদ দেখেছি, আমি দেখেছি পারস্যের সম্রাট তাদের দরবার, কিন্তু কোথাও এমন কোনো জনপদ, এমন কোনো রাজা বা বাদশাহ আমি দেখিনি যাকে তার অনুসারীরা এতটা ভালোবাসে যা মুসলিমরা বাসে। তাদের নেতার জন্য তাদের নিজেদের জীবনকে তারা উৎসর্গ করতে গর্ববোধ করে। কাজে উরওয়া ইবনে মাসউদ সে সাহাবায়ে কেরামের ব্যাপারে খুবই অভিভূত হয়েছিল। কুরাইশ এবং মুসলিমদের মধ্যে একাধিক প্রতিনিধি বিনিময় হয়, শেষ পর্যন্ত সুহাইল ইবনে আমর তিনি বিভিন্ন শর্তে চুক্তি করতে চলে আসেন। অনেক মুসলিমরাই চুক্তি শর্তগুলোকে বুঝতে ব্যর্থ হন, ফলে তাদের মনের মধ্যে একটি অসন্তুষ্টি সৃষ্টি হয় এবং তারা এই চুক্তিকে নিজেদের জন্য পরাজয়, লজ্জার বিষয় বলে মনে করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম একটি ধারণা পোষণ করছিলেন। ওমর তিনি নিজের অসন্তুষ্টি গোপন করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, অবশ্যই আমি আল্লাহর রাসূল। ওমর বললেন, আমরা কি মুসলিম নই? অবশ্যই আমরা মুসলিম। কুরাইশরা কি কাফের নয়? অবশ্যই তারা কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন। ওমর তাহলে প্রশ্ন করলেন যে তাহলে কেন এরকম একটি অপমানজনক শর্তে তাদের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমি কখনোই তার নির্দেশকে লঙ্ঘন করতে পারি না। এবং তিনি কখনোই আমাকে ধ্বংস করবেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমারকে বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ ছিল এবং আল্লাহর রাসূল হয়ে আল্লাহর বান্দা হয়ে আমি কখনোই তার আদেশকে অমান্য করতে পারি না। পরিস্থিতি ছিল এমন, মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার কারণে তারা মদিনা থেকে বের হয়ে এসেছেন, তারা উমরা করতে এসেছেন এবং কাবার প্রতি তাদের অন্তরে খুবই ভালোবাসা ছিল, আকর্ষণ ছিল, তারা টান অনুভব করতেন। সেখানেই ছিল তাদের বড় হওয়া, বেড়ে ওঠা এবং পাশাপাশি বাইতুল্লাহর অবস্থান। এবং হিজরতের পর থেকে 6 বছর ধরে তাদের জন্য কাবাকে কুরাইশরা নিষিদ্ধ করে রেখেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি আমরা উমরা করছি, কাজেই তারা সবাই উমরা করার জন্য কাবার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু চুক্তি শর্ত অনুসারে এই বছর তাদেরকে উমরা না করে ফেরত যেতে হবে, পরবর্তী বছর তারা আসতে পারবেন, সেই বছর তারা উমরা করতে পারবেন। কাজেই ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে কাবায় যাওয়ার প্রতিশ্রুতি দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই দিয়েছি, তবে কি আমি কি এই কথা বলেছি যে এই বছরই আমরা যাব? ওমর বললেন যে না, আপনি এই বছরের কথা বলেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমরা কাবায় যাবে, কাবাকে তাওয়াফ করবে, তবে সেই জন্য নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ওমর তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না, তিনি আবু বকরের কাছে গিয়েও একই ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করলেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রসুল নন? আবু বকর বললেন, অবশ্যই তিনি আল্লাহর রসুল। আমরা কি মুসলিম নই? অবশ্যই আমরা মুসলিম। কুরাইশরা কি কাফের নয়? অবশ্যই তারা কাফের। ওমর জানতে চাইলেন, তাহলে কেন এরকম একটি অপমানজনক শর্তে তাদের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি? আবু বকর তিনি কি জবাব দিয়েছিলেন এবং এই চুক্তির ব্যাপারে আবু বকরের মানসিকতা কেমন ছিল? আবু বকর জবাব দিয়ে বললেন, নিঃসন্দেহে তিনি আল্লাহর রাসুল, আল্লাহর নির্দেশ তিনি লঙ্ঘন করতে পারেন না এবং আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। কাজেই আমৃত্যু তুমি তার চাদর ধরে থাকো, আমৃত্যু তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর আঁকড়ে থাকো, আল্লাহর কসম অবশ্যই তিনি সত্যের উপর রয়েছেন। সুতরাং আবু বকর পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি আঠার মতো লেগে থাকো, তাকে নিঃসন্দেহে তুমি অনুসরণ করো, অবশ্যই তিনি আল্লাহর রাসূল এবং তিনি কখনোই আল্লাহর আদেশ নিষেধের বাইরে যেতে পারবেন না। এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে একরাম বলেছেন, এই ঘটনাটিও প্রমাণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমানের স্তর বাকি সাহাবিদের তুলনায়ও অনেক উপরে ছিল, অনেক বেশি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই এই ঘটনা সম্পর্কে বর্ণনা করে বলেছেন যে ইসলামে হুদাইবিয়ার বিজয়ের থেকে আর কোনো বড় বিজয় নেই, কিন্তু সর্বসাধারণ মানুষেরা সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার রবের মধ্যেকার রহস্য বুঝতে অপারগ হয়ে গিয়েছিল। আবু বকর বলছেন, মানুষ তাড়াহুড়া করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মতো তাড়াহুড়া করেন না, বরং তার ইচ্ছা অনুযায়ী প্রত্যেকটি বিষয়কে তিনি চূড়ান্ত পরিণতিতে পৌঁছে দেন। অনেকেই সাহাবায়ে কেরাম তারা এটাকে মুসলিমদের জন্য লজ্জার বিষয়, পরাজয়, ক্ষতির বিষয় বলে, আপোষ বলে মনে করছিল, কিন্তু বাস্তবে এই ঘটনা ছিল মহাবিজয়। হুদাইবিয়া সন্ধির মাধ্যমে ইসলামের দাওয়াতের একটি বড় দরজা খুলে যায়। মুসলিমরা কোনো ধরনের যুদ্ধ বা ভয়ভীতি ছাড়াই দাওয়াতের কাজ পরিচালনা করতে পারতেন, ফলে দলে দলে মানুষ তার ইসলামের দিকে আসতে শুরু করে। হুদাইবিয়ার সন্ধি মুসলিমদের পক্ষে যিনি লিপিবদ্ধ করছিলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে শুরুতে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ সেই আল্লাহর নামে শুরু যিনি রহমান এবং যিনি রহিম। সুহাইল ইবনে আমর সে বলল যে আল্লাহকে আমরা চিনি কিন্তু রহমান এবং রহিম তাকে আমরা চিনি না, কাজেই শুধুমাত্র আল্লাহর নামে এতটুকু আমরা লিখতে পারি। আলী ইবনে আবু তালিব তিনি আর রহমান আর রহিম এই শব্দ দুটি মুছতে চাইলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন এই দুটি মুছে দাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে লেখো, এই সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল একমত হয়েছেন। এবারে সুহাইল ইবনে আমর বাধা দিয়ে বলল যে আমরা যদি মেনেই নেই, চুক্তিতেই যদি লেখা থাকে যে আপনি আল্লাহর রাসূল, তাহলে তো আপনার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্বই হতে পারে না, আপনাকে আমরা আল্লাহর রাসূল বলে স্বীকার করি না বলেই তো আপনার এবং আমাদের মধ্যে এই দ্বন্দ্ব। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন যে রাসূলুল্লাহ এই শব্দটি মুছে দাও। আলী তিনি মুছতে চাইলেন না, এবারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন যে কোথায় আছে রাসূলুল্লাহ এই শব্দটি, সেটা আমাকে দেখিয়ে দাও। আলী দেখিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ পর্যন্ত সেটাকে মুছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে আমরা জানি যে তিনি উম্মি ছিলেন, তিনি লিখিত কোনো কিছু পড়তে পারতেন না, এর কোনো প্রয়োজন হয়নি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক। সুহাইল ইবনে আমর সেই চুক্তির সময়ে সে কুরাইশদের পক্ষে, কাফেরদের পক্ষে বেশ কঠিন অবস্থান নিয়েছিল, কাজেই তার সঙ্গে মধ্যস্থতা করা বেশ কঠিন বিষয় ছিল। হুদাইবিয়ার ঠিক 2 বছর পরে সুহাইল ইবনে আমর তিনি কি করছেন সেই বর্ণনা দিয়েছেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর বলেন, হুদাইবিয়ার 2 বছর পরে বিদায় হজের প্রাক্কালে আমি সুহাইল ইবনে আমরকে দেখেছি, এই সময়ের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুহাইলকে আমি দেখেছি হজের সময় কুরবানির জায়গায়, যেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির উটকে এগিয়ে দিচ্ছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সেটাকে জবাই করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তার মাথার চুল ফেলে দিচ্ছিলেন, হজের পরে মাথা মুড়িয়ে ফেলছেন। সেই সময় আবু বকর বললেন, আমি সুহাইলের দিকে তাকিয়ে আছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে থাকা চুলগুলোকে উঠিয়ে নিচ্ছেন, কুড়িয়ে নিচ্ছেন এবং সেগুলোকে তার দুই চোখে স্পর্শ করছেন বরকতের জন্য। আবু বকর বলেন যে আমি স্মরণ করছিলাম এই সুহাইলি তো সেই ব্যক্তি যে হুদাইবিয়ার দিন বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাগুলো লিখতে অস্বীকৃত জানিয়েছিল। আবু বকর বলেন যে আমি সেই আল্লাহর প্রশংসা করলাম যিনি তাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর বলেছেন যে মানুষ তাড়াহুড়া করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মতো তাড়াহুড়া করেন না। লোকেরা হুদাইবিয়ার দিন আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সেই চুক্তির রহস্যকে বুঝতে ব্যর্থ হয়েছিল। হুদাইবিয়ার পরে সমস্ত আরবে এত দ্রুত দাওয়াত ছড়িয়ে পড়ে এবং সাহাবায়ে কেরাম তারা কোনো রকমের ভয়ভীতি ছাড়াই ইসলামের প্রচার প্রচারণার কাজ করছিলেন এবং যারা ইসলাম গ্রহণ করবে তাদেরও কোনো ভয়ভীতি না থাকার কারণে দলে দলে মানুষ তারা ইসলাম গ্রহণ করছিল। চুক্তি করার সময়ে মুসলিমদের সংখ্যা ছিল, যারা হুদাইবিয়ার চুক্তিতে এসেছিলেন সেই মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 1400। 2 বছরের মাথায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন সেই বাহিনীতে তার মুসলিমদের সংখ্যা ছিল 10,000। অর্থাৎ মক্কার 13 বছর এবং হুদাইবিয়ার আগে মদিনার 6 বছর, অর্থাৎ 19 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন ব্যক্তি নিয়ে এসেছিলেন। অথচ মাত্র 2 বছরের মাথায় এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 10,000, যারা মক্কা বিজয়ের অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। সুতরাং হুদাইবিয়া সন্ধির মাধ্যমেই এত বড় অর্জন এটা সম্ভব হয়েছিল। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, হুদাইবিয়া সন্ধির ব্যাপারে আবু বকরের মতামত বাকি সাহাবাদের থেকে সঠিক ছিল এবং তিনি তাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ এবং পরিপক্ক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন সময়ে যুদ্ধের বাহিনীর আমির ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। হিজরি 6 সনে বনু ফাজারার বিরুদ্ধে অভিযানে যে বাহিনী প্রেরণ করা হয় সেই বাহিনীর আমির ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সালাম ইবনুল আকওয়া তিনি বর্ণনা করে বলছেন যে এই অভিযানের নেতা ছিলেন আবু বকর এবং তিনি বিজয়ী বেশেই মদিনায় ফেরত এসেছিলেন। সালামা বলছেন, আমরা ফাজারা গোত্রের সঙ্গে যুদ্ধ করছিলাম, আমাদের আমির ছিলেন আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমাদের আমির নিযুক্ত করেছিলেন। সেই গোত্রের পানি পান করার একটি জায়গা ছিল। সালামা বলছেন যে যখন আমাদের এবং পানির স্থানের মাঝে 1 ঘন্টার সময়ের ব্যবধান ছিল তখন আমাদেরকে আবু বকর রাতের শেষ দিকে সেখানে অবতরণ করার নির্দেশ দিলেন, সুতরাং আমরা রাতের শেষ অংশেই সেখানে অবতরণ করলাম। এরপর বিভিন্ন দিক দিয়ে অতর্কিত আক্রমণ চালানো হলো এবং পানির উৎস পর্যন্ত তারা পৌঁছে গেলেন এবং সেখানে যাদেরকে পেলেন তাদেরকে হত্যা করলেন এবং বন্দী করলেন। সালামা বলছেন যে আমি লোকেদের একটি দলের দিকে তাকিয়ে দেখলাম যাদের মধ্যে শিশু এবং নারী রয়েছে, তো আমি আশঙ্কা করলাম যে আমরা পৌঁছানোর আগেই তারা হয়তো বা পাহাড়ের দিকে পৌঁছে যাবে। সুতরাং আমি তাদের এবং পাহাড়ের মাঝখানে একটি তীর নিক্ষেপ করলাম, সেই তীর যখন তারা দেখতে পেল তখন তারা থেমে গেল, আমি তাদেরকে বন্দি করে হাঁকিয়ে নিয়ে আসলাম। রাতের বেলা এই ধরনের আক্রমণ পরিচালনা করা অন্ধকারের কারণে সেখানে নারী শিশু এদেরকে পৃথক করা অনেক সময় সম্ভব হয় না, ফলে এই সমস্ত যুদ্ধে দেখা যায় যে কোলাটারাল ড্যামেজ বা প্রাসঙ্গিক ক্ষতি হিসেবে অনেক সাধারণ মানুষ তারা মৃত্যুবরণ করেন। এবং এই প্রসঙ্গে ইসলামের ওলামায়ে কেরাম তারা ফিকহের কিতাবগুলোতে বিস্তারিত আলোচনা করেছেন, সেখানে আমরা এই বিস্তারিত হুকুম দেখে নিতে পারি। তবে সংক্ষেপে আমরা বলতে পারি যে এই ধরনের আক্রমণের বৈধতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে সাহাবায়ে কেরাম এই কাজগুলো এই ধরনের অভিযান তারা পরিচালনা করেছেন। নাজদ অঞ্চলে আরেকটি অভিযান আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে পরিচালনা করা হয়েছিল এবং এখানেও সালাম ইবনুল আকওয়া তিনি ছিলেন এবং তিনি বলছেন যে এই যুদ্ধে আমরা আবু বকরের সাথে থেকে যুদ্ধ করেছি, তিনি কয়েকজন মুশরিককে বন্দী করেছিলেন, আমরা তাদেরকে হত্যা করেছি এবং এই যুদ্ধে আমাদের পরস্পরের পরিচয় লাভের নিদর্শন ছিল আমিত আমিত, অর্থাৎ মৃত্যু মৃত্যু। বিভিন্ন অভিযানে সাহাবায়ে কেরাম বিভিন্ন স্লোগান ব্যবহার করতেন এবং সেই অভিযানে তাদের স্লোগান ছিল আমিত আমিত, অর্থাৎ মৃত্যু মৃত্যু। এবারে আমরা যাচ্ছি আরেকটি অভিযানের দিকে, যাত আসাল, সেখানে যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেই অভিযানে আবু বকর সিদ্দিক ছিলেন সাধারণ একজন সৈনিক হিসেবে, অর্থাৎ তিনি সেই যুদ্ধের আমির ছিলেন না। এবং এই যুদ্ধের লক্ষণীয় বিষয় হচ্ছে আমর ইবনুল আস তিনি একজন ন মুসলিম ছিলেন, তিনি ছিলেন বাহিনীর নেতৃত্বে, তিনি হুদাইবিয়া সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছিলেন এবং একজন ন মুসলিম হয়ে আমির হিসেবে দায়িত্ব লাভ করা বিষয়টি সাহাবাদের কাছে কিছুটা চোখে পড়ছিল। আমর ইবনুল আস তিনি আমির ছিলেন, তিনি যুদ্ধের যাত্রাপথে রাতের বেলা সবাইকে নিষেধ করলেন আগুন জ্বালাতে, তিনি বললেন যে আমি কোথাও আগুন দেখতে চাই না। সাহাবায়ে কেরাম তার এই নির্দেশের তাৎপর্য এটা বুঝতে ব্যর্থ হলেন এবং তার কিছু আশ্চর্য হলেন, কারণ রাতের বেলা মরুভূমিতে ঠান্ডা থাকে, সেই ক্ষেত্রে আগুন জ্বালিয়ে তারা আলো পান এবং প্রয়োজনীয় তাপমাত্রা গ্রহণ করেন, বিভিন্ন কারণে তাদের আগুনের প্রয়োজন হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই কারণে বেশ অসন্তুষ্ট হলেন, নির্দেশনার পেছনে কী কারণ তিনি সেটা বুঝতে পারলেন না এবং তিনি আবু বকরকে এসে বললেন যে কী হচ্ছে এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন সে আমাদেরকে আগুন জ্বালাতে নিষেধ করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে দেখো, সে যদি এই বাহিনী চালানোর যোগ্য না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাহিনীর আমির বানাতেন না এবং আমাদেরকে বলতেন না তার অধীনে যুদ্ধ করতে। এই কাজে সে পারদর্শী বলেই তাকে নেতা বানানো হয়েছে। সুতরাং ওমর প্রশান্ত হলেন আবু বকর সিদ্দিকের কথা শুনে এবং তিনি এই বিষয়টি মেনে নিলেন। আমর ইবনুল্লাহ তার মধ্যে দক্ষ নেতার সব ধরনের গুণাগুণ ছিল এবং যুদ্ধবিদ্যায় তিনি খুবই পারদর্শী একজন ব্যক্তি ছিলেন। পরবর্তীতে ওমর আমর ইবনুল্লাহর এই সমস্ত গুণের কথা স্বীকার করেছেন এবং তার খিলাফতের সময় একদিন শুধুমাত্র আমর ইবনুল্লাহকে দেখে, শুধুমাত্র তার হাঁটার ভঙ্গি দেখেই ওমর বলছিলেন যে আমর নেতা হওয়ার সব ধরনের যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করেছে। নেতা হওয়ার মতো, আমির হওয়ার মতো সমস্ত গুণ তার মধ্যে রয়েছে, শুধুমাত্র তার হাঁটার ভঙ্গি দেখে এটা বলছিলেন তিনি। এবং পরবর্তীতে আমর ইবনুল্লাহ শুধুমাত্র সেনাপতি ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেই তাকে ওমানের গভর্নর করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিহাদের জন্য ফিলিস্তিনে পাঠিয়েছিলেন। পরবর্তীতে মিশরের গভর্নর হিসেবে তিনি কাজ করেছেন এবং অনেক বছর ধরে তিনি এই পদে ছিলেন। জাতাসুল্লাহ সাল্লাহ অভিযানের আরেকটি ঘটনা যা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনাটি হচ্ছে যে মুসলিম বাহিনী যখন সফরে ছিল, যাত্রাপথে ছিল, সেই সময়ে অপরিচিত একটি এলাকা দিয়ে সঠিক পথ নির্দেশনা লাভ করার জন্য তাদের পথ প্রদর্শক বা গাইডের প্রয়োজন ছিল। তাই নামক অঞ্চল অতিক্রম করে তারা যাচ্ছিলেন। সেখানে আমর ইবনুল্লাহ একজন গাইড খুঁজলেন এবং শেষ পর্যন্ত যাকে পাওয়া গেল সেই ব্যক্তির নাম ছিল রাফে বিন আমর আত-তাই। রাফে সে অতীতে এক সময় চোর ছিল বা ডাকাত ছিল এবং সে একাই কাফিলা আক্রমণ করত। সাধারণত কাফিলা আক্রমণের জন্য ডাকাত বা চোরদের একটি সংগঠিত দল থাকে, তারা একত্রে আক্রমণ করে, কিন্তু রাফে সে একাই যথেষ্ট ছিল। সে এককভাবে আক্রমণ করত এবং কাফিলা লুট করত, এই কাজে সে দক্ষ ছিল এবং এই ধরনের কাজ করার জন্য সে খুব ভালোভাবে সেই সমস্ত রাস্তা, অলিগলি, পথঘাট তার নখদর্পণে ছিল। রাফে মুসলিমদের গাইড হিসেবে কাজ করছিলেন এবং মুসলিমদের সাথে থাকার কারণে, মুসলিমদের সঙ্গে থেকে সময় কাটানোর কারণে তাদেরকে দেখে সে বেশ অনুপ্রাণিত হয়। তার কাছে ইসলামের বিষয়গুলো ভালো লাগে এবং বিশেষভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তার ব্যক্তিত্বের মাধ্যমে সে প্রভাবিত হয়। রাফে তিনি নিজেই এই ঘটনা বর্ণনা করছেন। রাফে বলছেন যে আমি আবু বকরের কাছে গেলাম, আবু বকর আমার সম্পর্কে কিছুই জানতেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একটি পিন ব্যবহার করতেন, তিনি যখন ঘোড়ার উপরে চড়ে বসতেন তখন নিজের কাপড়কে নিয়ন্ত্রণে রাখার জন্য একটা পিনের মাধ্যমে সে কাপড়কে আটকে নিতেন, আবার ঘোড়া থেকে নেমে আসলে সেই পিন খুলে নিজের কাছে রেখে দিতেন। তো রাফে আবু বকরের কাছে গিয়ে বলল, ইয়া সাহিব আল খিলাল, হে পিনওয়ালা ব্যক্তি, আমি সবাইকে বাদ দিয়ে আপনার কাছে এসেছি। আবু বকর বললেন, কেন এসেছো, তুমি কী চাও, আমি তোমার জন্য কী করতে পারি? রাফে বলল যে আমি চাই আপনি আমাকে কিছু পরামর্শ দিবেন, এমন পরামর্শ যেটা খুব বেশি বড় নয়, দীর্ঘ নয়, যে আমি ভুলে যাব, বরং আমি চাই এগুলোকে সংরক্ষণ করতে, আমি এটাকে মনে রাখতে চাই। সুতরাং সে আবু বকরের কাছে এসে বলছে যে আমি সহজ কিছু পরামর্শ চাই যেটা আমি মনে রাখতে পারবো, এরকম কিছু পরামর্শ আমাকে দান করুন। আবু বকর তাকে বললেন, তোমার হাতে কি 5টি আঙ্গুল আছে? সে বলল, হ্যাঁ আছে। তখন আবু বকর বললেন, তাহলে মনে রাখবে, প্রথম আঙ্গুলের অর্থ হচ্ছে তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। ওয়া তুকিমুস-সালাতিল খামসা, দ্বিতীয় আঙ্গুলের অর্থ হচ্ছে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া তুতিয যাকাতা ইন কানা লাকাল মাল, এবং তুমি যাকাত প্রদান করবে যখন তোমার কাছে সম্পদ থাকবে। ও তাহুজ্জুল বাইতা, এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করবে। পঞ্চম আঙ্গুলের অর্থ হচ্ছে ও তাসুমুল রামাদান, এবং রামাদান মাসে তুমি সিয়াম পালন করবে, রোজা রাখবে। তুমি কি এগুলো সংরক্ষণ করতে পারবে? সে বলল, হ্যাঁ আমি এগুলো সংরক্ষণ করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব সহজ সহজ 5টি নির্দেশনা দিলেন, ইসলামের 5টি মৌলিক বিষয়, কালেমা, সলাত, যাকাত, হজ এবং সিয়াম পালন করার নির্দেশ দিলেন। সঙ্গে আবু বকর তাকে আরেকটি অতিরিক্ত নির্দেশনা দিলেন এবং এটা আবু বকরের ফারাসা বা অন্তর্দৃষ্টির অংশ। আবু বকর তাকে দেখে তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করতে পারলেন এবং যে কারণে নিজের পক্ষ থেকে তাকে আরেকটি অতিরিক্ত নির্দেশনা দিলেন। আবু বকর বললেন যে তোমার জন্য আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কখনও তুমি নেতৃত্ব চেও না, এমনকি দুইজন ব্যক্তির উপরেও কখনও তুমি নেতৃত্ব করো না। রাফে সে প্রশ্ন করল, হাল তাকুনুল ইমরা ইল্লা ফীকুম আহলাল বদর, তাহলে নেতৃত্ব কি কেবলমাত্র আপনাদের মধ্যেই থাকবে, যারা বদরে অংশগ্রহণকারী তাদের মধ্যেই থাকবে? আবু বকরকে সে যেটা বোঝাতে চাচ্ছিল, সে বলছিল যে নেতৃত্ব আপনাদের মধ্যেই তো রয়েছে, অর্থাৎ যারা শহরে বসবাস করেন নেতৃত্ব তাদের মধ্যেই রয়েছে, আমরা যারা যাযাবর গোত্র, বেদুইন, যারা বাইরের এলাকায় বসবাস করি, তারা নেতৃত্ব নেই না, বরং নেতৃত্ব আপনাদের মধ্যেই থাকে। এবং আরব সমাজে বেদুইনরা যারা যাযাবর জীবনযাপন করতো, তারা স্থায়ী অঞ্চলে বসবাসকারী, শহরে বসবাসকারী ব্যক্তিদেরকে সম্মানের চোখে দেখতো, তাদেরকেই তারা নেতা হিসেবে ধরে নিত। আবু বকর বললেন, অচিরেই নেতৃত্ব এমনভাবে প্রসার লাভ করবে যা শুধু তোমার কাছে নয়, তোমার থেকেও নিম্ন স্তরের লোকেদের কাছেও পৌঁছে যাবে। হাদিস থেকে আমরা জানি যে আবু বকর সিদ্দিকের এই কথা বাস্তবে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। মুসলিম খিলাফা দ্রুতগতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ফলে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার জন্য, প্রশাসনিক দায়িত্বগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বহু কর্তৃত্বশীল পদ সৃষ্টি হয়ে যায়। এবং শুধুমাত্র রাফি ইবনে আমর নয়, বরং তার থেকেও নিচু স্তরে যে সমস্ত মানুষেরা ছিলেন তাদেরকে দিয়ে এই পদগুলোকে পূরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং রাফি ইবনে আমর আত-তায়ী, তাদের মধ্যে সংলাপ কথোপকথন ছিল অতি সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যে কারণে আমরা দেখতে পাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যারা এই সিরাত রচনা করেছেন তারা এই অংশ থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় চিহ্নিত করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে, আবু বকর সিদ্দিকের কাছে এসে রাফি ইবনে আমর যখন বলল যে আমাকে কিছু সংক্ষিপ্ত নাসিহা পরামর্শ প্রদান করুন, সেই অনুসারেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে অতি সহজ কিছু বিষয়ে নির্দেশনা দান করলেন। অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলতে হবে দাওয়ার ক্ষেত্রে এমনভাবে তাদের যোগ্যতা অনুসারে, তাদের বোঝার ক্ষমতা অনুসারে। খাতিবুন নাসি আলা কাদরিয়া কৌলিন, অর্থাৎ মানুষের সঙ্গে তার যোগ্যতা অনুসারে, বোঝার ক্ষমতা অনুসারে কথা বলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কার সঙ্গে কথা বলছিলেন? তিনি কথা বলছিলেন এমন একজন ব্যক্তির সঙ্গে যে কখনো এই প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা তার ছিল না, কোনো স্কুল কলেজ এই ধরনের সুযোগ তার ছিল না, বরং সে ছিল একজন হাইওয়ে ডাকাত বা চোর ছিল। কাজে এই ধরনের একজন ব্যক্তি যার পড়াশোনার সঙ্গে কোনো সংযোগ নেই, এই ধরনের ব্যক্তিদেরকে যদি বলা হয় যে তোমাকে বুখারি ধরিয়ে দিলাম, যাও এটা পুরোটা শেষ করে আসো, মুখস্থ করে আসো, অথবা যদি বলা হয় যে তোমাকে কয়েক বছর শরিয়া বিভাগে ভর্তি হয়ে ইলম শিক্ষা করতে হবে, সাধারণভাবে এই সমস্ত ব্যক্তিরা এটা পারবে না, এটাই স্বাভাবিক। সবার পক্ষেই বড় মাপের আলেম এটা হওয়া সম্ভব নয়। আবু বকর যদি তাকে বলতেন যে যাও সূরা বাকারা মুখস্থ করে আসো, এরপর আমাকে সে পড়া দিবে, তাহলে কেমন হতো বিষয়টা? সে সহজভাবে বলেছে আমাকে এমন কিছু নির্দেশনা দিন যেটা আমি মনে রাখতে পারবো। এই ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা অতীতে তারা এই ধরনের রাফি ইবনে আমর আত-তায়ীর মতো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন, হয়তো বা একসময় তারা গ্যাংস্টার ছিলেন, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দিনের ব্যাপারে আমাদের নমনীয় হওয়া প্রয়োজন, তাদেরকে সহজ নির্দেশনা দেওয়া প্রয়োজন। এবং সুবহানাল্লাহ, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে জজবা থাকে, যে স্পিরিট থাকে, এটা অনেক সময় কোনো কোনো আলেমের মধ্যেও দেখা যায় না। যখন আল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে হেদায়াত দেন, গাইড করেন, তখন তারা চমৎকার মানুষে পরিণত হয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বল, তার সম্পর্কে একটি ঘটনা রয়েছে। তার সামনে একজন ব্যক্তি এসে বিশর আল হাফি সম্পর্কে বলছিল যে সে তো কোনো আলেম ব্যক্তি নন, আহমদ বিন হাম্বলের তুলনায় হাদিস মুখস্থ করার দিক থেকে সে আসলে কেউই নয়। কিন্তু আহমদ বিন হাম্বল সেই ব্যক্তিকে বললেন ইলমের যে ফল এটা তার মধ্যে রয়েছে। ইলমের ফল কি? ইলমের ফল হচ্ছে খাশিয়াতিল্লাহ, আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। সূরা ফাতির সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই তার বান্দাদের মধ্যে যারা আলেম বা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে তাহলে তার ইলম এটা কোনো ফল প্রদান করছে না, কোনো ফলাফল প্রদান করছে না। বিশর আল হাফি তিনি আল্লাহকে ভয় করতেন, তার মধ্যে আল্লাহ ভীতি ছিল, তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, যে কারণে আহমদ বিন হাম্বল বলছেন যেহেতু সে আল্লাহকে ভয় করে সেই যোগ্যতা অনুসারে অবশ্যই সে ইলম রাখে, সে আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে যোগ্যতা বুঝে তাদের সঙ্গে কথা বলতেন, তাদেরকে সেই অনুসারে ইসলামের দিকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার কারণে তার এই গুণটি আয়ত্ত করেছিলেন এবং লক্ষ্য করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বয়সে ছোট হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সঙ্গে কথা বলতেন অনেক হাই লেভেলের কথাবার্তা বলতেন, উচ্চমার্গীয় কথাবার্তা বলতেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে আব্বাসকে একজন আলেমের অন্তর দিয়েছেন, একজন আলেমের মানসিকতা দিয়েছেন। অপরদিকে একজন সাধারণ মানুষ, একজন বেদুইন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অতি সহজ ভাষায় দিক নির্দেশনা প্রদান করতেন। কাজেই এই বিজ্ঞতা, এই হিকমা আমাদের জন্য প্রয়োজন, কীভাবে দাওয়া প্রদান করতে হবে, কার মধ্যে কতটুকু যোগ্যতা আছে, সেই অনুসারে ইসলামকে তার সামনে উপস্থাপন করতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে স্পষ্টভাষী হওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন লক্ষ্য করলেন এই ব্যক্তির মধ্যে একটি বিশেষ দিক, অর্থাৎ নেতৃত্বের বিষয়টি, আবু বকর সেটাকে এড়িয়ে গেলেন না, গোপন করলেন না, তিনি সরাসরি বললেন যে কখনোই নেতৃত্বের আকাঙ্ক্ষা করো না, এমনকি দুইজন ব্যক্তির উপরেও কখনো তুমি নেতৃত্ব লাভ করো না, নেতৃত্ব চেয়েও না। সেটাই ছিল আবু বকরের সঙ্গে সেই ব্যক্তির প্রথম সাক্ষাৎ। কিন্তু এরপরেও আবু বকর নিঃসন্দেহে তার মাঝে এতটুকু অন্তর্দৃষ্টি ছিল, তিনি তার ভেতরকার চিত্রটা বুঝতে পেরেছিলেন, তিনি এমন কিছু লক্ষ্য করেছিলেন যা দেখে বোঝা যাচ্ছিল যে এই ব্যক্তি আসলে নেতৃত্বের জন্য উপযুক্ত নয়। কাজী আবু বকর খোলাখুলি তাকে বলে দিয়েছিলেন যে ভবিষ্যতে সে যেন কখনো নেতৃত্বের আকাঙ্ক্ষা না করে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে মুসলিম ভাইদের মধ্যে যদি আমরা কোনো ভুল ত্রুটি দেখি তাহলে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত, তার সংশোধনের চেষ্টা করা উচিত, এটা দর্শনীয় কিছু নয়। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
Raindrops Media অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmedia। raindropsmedia.org 2015.